আচ্ছা, ক্লাস 12-কে এখন পড়াবো সমরেশ বসুর গল্প আদাব। আমরা অনেকটাই পড়ে ফেলেছি আগের দিন, আজকে শেষ অংশটা পড়ব এবং আশা করি শেষ করতে পারবো। গতদিন কতটুকু পড়িয়েছিলাম? ওই যে দাঙ্গা বিধ্বস্ত ঢাকা শহরের একটা অন্ধকার রাত, দুটো চরিত্র মুখোমুখি হলো, চারিদিকে খুনোখুনি হচ্ছে, ঘর বাড়িতে আগুন জ্বালিয়ে দিচ্ছে, এক সম্প্রদায় আর এক সম্প্রদায়কে, হিন্দু মুসলমানের কে ধ্বংস করছে, মুসলমান হিন্দুকে ধ্বংস করছে, এই রকম একটা পরিস্থিতিতে দুটো চরিত্র মুখোমুখি হয়েছিল। তাদের মধ্যে একজন হিন্দু, একজন মুসলমান, কেউ প্রথমে কাউকে চিনতে পারেনি অন্ধকারের জন্য, এবং তারপরে যখন পরিচয় জানতে পারলো, প্রথমে দুজনাই দুজনের কাছ থেকে একটা ভয় পেয়েছিল, কিন্তু তারপরে তাদের সেই ভয় আস্তে আস্তে কেটে যায়, এবং এই রকম একটা বিপদের দিনে পরস্পর পরস্পরের একটা নির্ভরের জায়গা হয়ে ওঠে, ভরসা বা বিশ্বাসের জায়গা হয়ে ওঠে। এই রকম ভাবে তারা আস্তে আস্তে এগোতে থাকে, সেই অন্ধকারকে আশ্রয় করে, অন্ধকারের নিজেদেরকে আড়াল করে তারা আস্তে আস্তে এগোতে থাকে, এবং নিজেদের মধ্যে নানা রকম কথোপকথন হয়, নিজেদের সুখ দুঃখের কথা বলা বলে, তারপরে এই দাঙ্গার নিয়ে তাদের কি মতামত, তাদের তারা কি চায় বা কি চায় না, সেই সব কথাও তারা নিজেদের মধ্যে আলোচনা করে ভাবে। এগোতে এগোতে তারা এমন একটা জায়গায় আসে যেখানে দেখা যায় যে একটা পুলিশ ফাঁড়ি, সেখানে একজন পুলিশ অফিসার, সে পাইপের মুখে, তার পাইপের ধোঁয়ায়, অর্থাৎ তামাক সেবন করছে, পাইপের ধোঁয়ায় তার মুখটা অস্পষ্ট, অন্যান্য পুলিশ কর্মীদের ওপর কি একটা নির্দেশ দিচ্ছে বা কথা বলছে। এই রকম একটা জায়গায় আমরা এসে থেমেছিলাম। তখন মাঝি সুতা মজুরকে ডেকে ওই পুলিশ ফাঁড়িটা দেখায়, দুজনে মিলেই তখন সেই দৃশ্যটা, সেই পুলিশ ফাঁড়ির সেই দৃশ্যটা দেখে। এই পর্যন্ত আমরা পড়েছিলাম। এবার 65 পৃষ্ঠার ওই মাঝামাঝির একটু পর থেকে আমরা পড়ব। মাঝি বলে, এখান থেকে এবার আমি পড়ছি, মাঝি বলে ওইটা ইসলামপুর ফাঁড়ি। ফাঁড়ি কথাটার মানে ছোটখাটো থানা, পুলিশের ঘাঁটি ছোটখাটো, তাকে ফাঁড়ি বলে। ইসলামপুর কথাটার মধ্যে একটা মুসলিমি ব্যাপার আছে, অর্থাৎ ওই ইসলামপুর জায়গাটা মুসলমান প্রধান। মাঝি বলে ওইটা ইসলামপুর ফাঁড়ি, আরেকটু আগাইয়া গেলে ফাঁড়ির কাছেই মায়ের দিকে যে গলি গেছে, এই পথে যাইতে হইব আমাগো বাদামতলির ঘাট। অর্থাৎ মাঝি যাচ্ছে কোনো রকমে, সে যদি বাদামতলির ঘাটে পৌঁছাতে পারে তাহলে মাঝির আর কোনো ভয় নেই, কারণ বাদামতলির ঘাট মানে বুড়িগঙ্গা নদী, সে বাদামতলির ঘাটে পৌঁছাতে পারলে বুড়িগঙ্গা নদী পার হয়ে মাঝি তার নিজের গ্রামে ফিরে যেতে পারবে। যখনই এই কথাটা বলল, তখনই সুতা মজুরের সমস্ত মুখ আতঙ্কে ভরে উঠল, আতঙ্ক মানে একটা তীব্র ভয় ভরে উঠল, এবং বলল, তবে তবে কথাটা বলল কেন? তার কারণ মাঝি বলছে ওটা ইসলামপুর ফাঁড়ি, ওইখানে পুলিশের ঘাঁটি আছে, আর সেই পুলিশের ঘাঁটির পাশেই যে গলিটা আছে সেই গলি দিয়ে মাঝিকে যেতে হবে, তাতে মাঝির একটা বিরাট বিপদের সম্ভাবনা আছে, এটাই সুতা মজুরের ভয়। তবে তাহলে এই বিপদের মধ্যে দিয়ে তুমি সেখানে কি করে যাবে? চারিদিকে পুলিশ, সন্দেহ হলেই গুলি করছে, নাই বন্দি ধরে রাখছে, বন্দি করছে, তা তোমারও তো বিপদ হয়ে যাবে। অর্থাৎ মাঝির বিপদের কথা ভেবে সুতা মজুর নিজে ভয় পেয়ে গেল। তাহলে এখানে দেখা যাচ্ছে যে দুটো সম্প্রদায়, একজন হিন্দু একজন মুসলমান, তারা লড়াই ঝগড়া করছে, মারামারি খুনোখুনিতে লিপ্ত, কিন্তু এরাও দুজন, একজন হিন্দু একজন মুসলমান, এদের মধ্যে যে মানবিকতা বোধ, এরা যে শান্তিকামী, এদের মধ্যে যে পরস্পরের মধ্যে একটা আন্তরিকতা আছে, অন্তরে অন্তরে একটা সম্পর্ক গড়ে উঠেছে, এই সম্পর্ক থেকে, এই আন্তরিকতা, এই মনুষ্যত্ব বোধ থেকে একে অপরের বিপদের আশঙ্কায় ভয় পেয়ে যাচ্ছে। সমরেশ বসু তো এইটাই দেখাতে চেয়েছেন, জাত ধর্ম রুদ্ধে উঠে মানবিকতাটাই মানুষের একমাত্র পরিচয়। তাই মাঝির বিপদের আশঙ্কা আছে, ওই পুলিশ ফাঁড়ির পাশ দিয়ে গেলে, তাই সুতামুজুরের সমস্ত মুখ আতঙ্কে ভরে উঠল। তবে তুমি যাওয়া কি করে? তখন মাঝি বলছে, তাই কইতাসি তুমি থাকো, ঘাটে গিয়া তোমার বিশেষ কাম হইব না, অর্থাৎ তুমি এই বিপদের মধ্যে যেও না, তুমি এখানে থাকো, আমি যাই, বিপদকে মাথায় করেও আজ আমাকে যেতে হবে। অর্থাৎ মাঝি সুতামজুরকে এগোতে দিতে চায় না, কারণ তাহলে সুতামজুর বিপদে পড়ে যেতে পারে, সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সে ফিরতে চায়। মাঝি বলে, এইটা হিন্দু গো আস্তানা, আর ইসলামপুর হইল মুসলমান গো, অর্থাৎ তারা যেখানে এখন দাঁড়িয়ে আছে সেই জায়গাটা হিন্দু প্রধান, এখানে হিন্দুরাই বাস করে বেশি, সুতরাং সেদিক থেকে এখানে সুতামজুরের কোনো ভয় নেই, কারণ সুতামজুর হিন্দু। আর ওই যে ফাঁড়ি দেখা যাচ্ছে, ওইটা ইসলামপুর ফাঁড়ি, ওই জায়গাটা থেকে মুসলমান অঞ্চল পড়ে যাবে, সেইখানে আবার সুতামজুরের ভয়। কাল সকালে উঠা বাড়ির যাইবা, অর্থাৎ এখানে কোনো রকমে লুকিয়ে থাকো, এটা হিন্দু প্রধান, এখানে তোমার ভয়ের কোনো কারণ নেই, কাল সকালে উঠে তুমি বাড়ি চলে যাও। সঙ্গে সঙ্গে সেই আতঙ্ক ভরা মন নিয়ে সুতামজুর বলে উঠল, আর তুমি, আমি এখানে নিরাপদে থাকবো, আর তুমি সেই বিপদের মাথায় নিয়ে তুমি যাবে? তখন মাঝি বলছে, আমি জায়গা, মাঝির গলা উদ্বেগে আর আশঙ্কায় ভেঙে পড়ে। উদ্বেগ, একটা দুশ্চিন্তা, কিসের দুশ্চিন্তা বলছে পরে, আশঙ্কা, ভয়, আতঙ্ক, কিসের ভয়, কিসের দুশ্চিন্তা বলছে, আমি পারুম না ভাই থাকতে, আইজ 8 দিন ঘরের খবর জানি না, কি হইল না হইল আল্লাহ জানে। কি হওয়ার আশঙ্কা করছে? এই যে একটা হিন্দু মুসলমানের দাঙ্গা বেঁধেছে, লড়াই বেঁধেছে, তাতে তার বউ ছেলে মেয়ে তাদের গ্রাম সব ঠিক আছে তো, সবাই বেঁচে আছে তো, 8 দিন সে ঘরের বাইরে, আবার যদি বেঁচেও থাকে, মাঝির জন্য চিন্তায় তার বিবি, তার স্ত্রী, মাঝির চিন্তায় দিন গুনছে, সেও ভয়ে কাতর হয়ে আছে, মাঝির চিন্তায় ছেলে মেয়েরা আছে। তাই এটাই হচ্ছে সেই নিজের সংসারের জন্যেই তার উদ্বেগ, তার দুশ্চিন্তা, তার আশঙ্কা, তার ভয়, সুতরাং তাকে যেতেই হবে। কোন রকম কইরা গলিতে ঢুকতে পারলেই হইল, নৌকা না পায় সাঁতরাইয়া পার হম বুড়িগঙ্গা। যদি আমি বাদামতলির ঘাটে পৌঁছে যাই, নৌকা না থাকলেও, নৌকা না থাকার সম্ভাবনাটাই বেশি, কারণ এই দাঙ্গার মধ্যে কে এরকম নৌকা বের করবে, সুতরাং নৌকা না থাকলে আমি সাঁতরিয়ে বুড়িগঙ্গা পার হয়ে আমার গাঁয়ে ফিরে যাব। সঙ্গে সঙ্গে সুতামজুর বলে উঠল, আরে না না মিয়া, করো কি? উৎকণ্ঠায় সুতামজুর মাঝির কামিজ চেপে ধরে, উৎকণ্ঠা, একটা ভয়, একটা কি হয় কি হয় বাপ, একটা দুশ্চিন্তা, সে সুতামজুরের জামা চেপে ধরে, যেও না তুমি, ওই পুলিশ ফাঁড়ির পাশ দিয়ে গেলে তোমার বিপদ, তুমি বিপদে পড়ে যাবে, তোমার জীবন চলে যেতে পারে, তোমার মৃত্যু ঘটতে পারে, কেমনে যাইবা তুমি, হ্যাঁ কি করে যাবে তুমি? আবেগে উত্তেজনায় মাঝির গলা কাঁপে। মাঝি তখন আবেগে, আবেগ কিসের আবেগ, তার সংসারে তাকে ফিরতেই হবে, তার স্ত্রী ছেলে মেয়েরা তার পথ চেয়ে আছে, তাদেরকে দেখা দিতেই হবে, পারলে জীবনের ঝুঁকি নিয়ে যেতে হবে। এই যে বগলের মধ্যে যে পুঁটলিটা, তাতে সেই ঈদের নতুন জামা কাপড় নিয়ে সে যাবে, বিবিজান সন্তান সন্ততিদের মুখে হাসি ফোটাবে, এর জন্যেই তার আবেগ উত্তেজনা। বিপদটাকে যদি কোনো রকমে কাটাতে পারি তাহলেই আমি মুক্ত, তাহলেই আমার আনন্দ। ধৈর্য না ভাই, সাইরা দেও, বোঝো না তুমি কাল ঈদ, ওলা মাইয়ারা সবাই সাঁত দেখছে, কত আশা কইরা রইছে তারা নতুন জামা পিনব, বাবজানের কোলে চড়ব। পিনব কথাটার মানে পড়বে, পিনদ্ধ কথাটা থেকে পিনব কথাটা এসেছে, পিনদ্ধ মানে পরিধান করা, পরা জামা কাপড় ইত্যাদি যে গায়ে পরি সেইটাকে পিনদ্ধ বলে, সেখান থেকে পিনব অর্থাৎ জামা পরবে, বাপজানের কোলে চড়বে অর্থাৎ মাঝির কোলে চড়বে, তার সন্তানেরা আনন্দ করবে ঈদে, বিবি চোখের জলে বুক ভাসাইতেছে, তার স্ত্রী মাঝির পথে চোখের জল পড়ছে, তার সে কেঁদে চলেছে, মাঝি এটা কল্পনায় দেখতে পাচ্ছে সব ভাবনায়। তাই বলল, পারুম না ভাই পারুম না, মনটা কেমন করতাছে, মাঝির গলা ধরে আসে, পারুম না ভাই বলে একটা ড্যাশ, পারুম না আবার ড্যাশ, মনটা কেমন করতেছে, এই যে গলা ধরে আসছে, মাঝিরও বুক ঠেলে একটা কান্না গলার কাছে পাকিয়ে রয়েছে, সেটা বেরিয়ে আসতে চাচ্ছে, সেই জন্যে থেমে থেমে বলছে, পারুম না ভাই ড্যাশ পারুম না, মনটা কেমন করতাছে। সে কান্নাটাকে চেপে সুতা মজুরের সঙ্গে সে কথা বলছে, মাঝির গলাটা ধরে আসে, গলা কান্নায় বুঝে আসতে চাচ্ছে, সুতা মজুরের বুকের মধ্যে টনটন করে ওঠে, মাঝির দুঃখটা সুতা মজুর বুঝতে পারল, তার যে এত যাওয়ার তাড়া কিসের জন্যে সেটা বুঝতে পারল সুতা মজুর, এবং মাঝির জন্য তারও মনে একটা সহানুভূতি জেগে উঠল, মাঝির দুঃখটা নিজের অন্তর দিয়ে সে অনুভব করতে পারল। এতক্ষণ মাঝির জামাটা সুতা মজুরের হাতে ধরা ছিল, কিন্তু মাঝি যখন তার দুঃখের কথা, তার উদ্বেগের দুশ্চিন্তার কথা, আশঙ্কার কথা, ভয়ের কথা, কত আশা নিয়ে সে গ্রামে ফিরতে চাচ্ছে সেগুলো যখন বলল, তখন আস্তে আস্তে কামিজ ধরা হাতটা শিথিল হয়ে আসে, শিথিল মানে আলগা হয়ে আসে, চেপে ধরেছিল এখন আলগা হয়ে এলো, অর্থাৎ আর যেন মাঝিকে আর বাধা দিতে সে পারছে না, একবার সে মাঝিকে যেতে দিতে চায় না, তার মাঝির বিপদ হতে পারে এই ভয় থেকে, কিন্তু যখন মাঝির দুঃখের কথা, মাঝির আশা আনন্দের কথা শুনল, তখন তার হাতটা শিথিল হয়ে গেল, আশঙ্কা নিয়ে সে বলল, দুশ্চিন্তা নিয়ে সুতা মজুর বলল, যদি তোমায় ধৈরা ফেলায়, ভয়ে আর অনুকম্পায় তার গলা ভরে ওঠে, কার সুতা মজুরে, মাঝির জন্যে ভয়, মাঝির জন্যে অনুকম্পা, অনুকম্পা মানে দয়াও হয় কিন্তু এখানে সহানুভূতি, অর্থাৎ মাঝির যে মনের মধ্যে যা যা হচ্ছে সেটা যেন সমানভাবে সুতা মজুরও অনুভব করতে পারছে, তার কেন যাওয়ার জন্য এত আগ্রহ, তার যে অনেক বিপদ হতে পারে, তার জীবন চলে যেতে পারে, সেসব ভেবে সেইগুলো সুতা মজুর তার অন্তর দিয়ে অনুভব করতে পারল। তখন মাঝি বলছে, পারবো না ধরতে, ডরাইও না, এইখান থেকে যান উঠো না, আবার সুতা মজুরকে সাবধান করছে, কেন এখান থেকে উঠলেই সুতা মজুরের বিপদ হতে পারে, কারণ এরপরে মুসলমান এলাকা ইসলামপুর, তুমি যেন এখান থেকে উঠো না, তাহলে বিপদ হবে, অর্থাৎ মাঝিও সুতা মজুরের বিপদের আশঙ্কায় ভীত, তাকেও সে সাবধান করছে, যাই ভুলুম না ভাই এই রাত্রের কথা, নসিবে থাকলে আবার তোমার লগ্নে মোলাকাত হইব। আদাব, আমিও ভুলুম না ভাই, আদাব। মাঝি প্রথমে তার মুসলমানি রীতি অনুসারে তাকে সম্মান জানালো, তাকে সম্ভাষণ করলো আদাব শব্দটার মধ্যে দিয়ে। সুতা মজুরও পাল্টা আদাব সম্ভাষণের মাধ্যমে মাঝিকে সম্মান জানালো। আমরা আদাব কথাটা এই প্রথম পেলাম যেটা গল্পের নাম। দুবার উচ্চারিত হলো, একবার মাঝির কণ্ঠ থেকে আর একবার সুতামজুরের কণ্ঠ থেকে। আদাব কথাটার মানে আমি বলেছিলাম এর আগে, যে মুসলমান রীতি অনুসারে কাউকে সম্মানজনক সম্ভাষণ বা ডাকাকে আদাব বলা হয়। আমরা যেমন নমস্কার বলি, নমস্তে বলি, ওরা তেমনি আদাব বলে। তা এখানে মাঝি সুতা মজুরকে আদাব সম্ভাষণের মধ্যে দিয়ে সম্মান জানালো বিদায়ের ঠিক আগের মুহূর্তে। এই সম্মানটা আসলে কাকে জানালো? জানালো সুতা মজুরের মনের মধ্যে যে মানবিকতা বোধ আছে, তার মধ্যে যে স্নেহ দয়া মায়া মমতা বন্ধুত্ব আন্তরিকতা আছে, এ আদাব যেন তাকে সম্মান করা হলো। ঠিক একইভাবে সুতা মজুরও মাঝির মধ্যেও যে জাত ধর্ম বাদ দিয়ে শুধু মনুষ্যত্ব, এই মনুষ্যত্বের যে পরিচয় পেল তারা, সুতা মজুর মাঝির সে মনুষ্যত্বকেও সম্মান জানাল। আর এটাই হলো আমাদের গল্পের নাম। কেন? কারণ এই মনুষ্যত্বকে সম্মান জানানোর ক্ষেত্রেই কিন্তু, মনুষ্যত্বকে সম্মান জানানোর জন্যই কিন্তু গল্পটা লেখা হয়েছে। গল্পটা গল্পকার দেখিয়েছেন যে এই যে সাম্প্রদায়িক দাঙ্গার ঊর্ধ্বে মানুষের মনুষ্যত্বটাই বেঁচে থাকে, অর্থাৎ মনুষ্যত্বটাই মানুষের মধ্যে স্নেহ দয়া মায়া প্রেম ভালোবাসা বন্ধুত্ব এইগুলোই চিরস্থায়ী হয়, আর অন্যান্য খারাপ জিনিসগুলো থেমে যায়। এটাই মানুষের জয়। রবীন্দ্রনাথ বলেছিলেন একটা প্রবন্ধে যে মানুষ কোনো কিছুতে হারতে জানে না, সমস্ত ঝড় ঝঞ্ঝা তুফান থেমে গেছে, কিন্তু মনুষ্যত্বকে সামনে রেখে মানুষ আবার তার উন্নতির দিকে এগিয়ে গিয়েছে, যুগে যুগে এরম হয়েছে। তাই এই মনুষ্যত্বের জয়গান গাওয়াটাই হচ্ছে গল্পের উদ্দেশ্য। আর এই মাঝি এবং সুতা মজুর পরস্পরের আদাব সম্ভাষণের মধ্যে দিয়ে পরস্পরের সেই আন্তরিকতা বন্ধুত্ব মানবিকতা তাকেই সম্মান জানাল। সুতরাং আদাব নামকরণটা যথেষ্টই এখানে সার্থক। মাঝি চলে গেল পা টিপে টিপে, সুতা মজুর বুক ভরা উদ্বেগ নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। উদ্বেগ দুশ্চিন্তা নিয়ে, কার জন্যে দুশ্চিন্তা? মাঝির জন্যে দুশ্চিন্তা। বুকের ধুকপুকানি তার কিছুতে বন্ধ হতে চায় না, উৎকর্ণ হয়ে রইল সে। উৎকর্ণ মানে কান খাড়া করে আছে কিছু শোনার জন্যে, আর মনে মনে প্রার্থনা করছে, ভগবান মাঝি যেন বিপদে না পড়ে। মুহূর্তগুলি কাটে রুদ্ধ নিঃশ্বাসে। এবার প্রত্যেকটা মুহূর্ত, অর্থাৎ একটা সেকেন্ডের ফ্র্যাকশন, সামান্য সেকেন্ডকে ভাগ করলে যা সময়, খুব ছোট্ট সময় পাওয়া যায়, সেই সময়গুলো নিঃশ্বাস বন্ধ করে থাকার মতো অবস্থায় কাটছে সুতা মজুরের। এইভাবে অনেকক্ষণ কেটে গেল, অনেকক্ষণ তো হলো। সুতা মজুর ভাবছে, মাঝি বোধহয় এতক্ষণে চলে গেছে। এবার মাঝির সৌভাগ্য, মাঝির আনন্দটাকে, সে বাড়ি যাবে, বিবি সন্তানদের সঙ্গে মিলবে, এই একটা সুখের স্বপ্ন তার মনের মধ্যে জেগে উঠল। আহাহাহা, পোলা মাইয়ার কত আশা, নতুন জামা পরবে, আনন্দ করে পড়বে। বেচারা বাপজানের পরান্ত, ছেলেমেয়েরা আশা করে আছে বাবা ফিরবে নতুন জামা নিয়ে, ঈদে আমরা পড়বো এই আশা নিয়েই তো ছেলে মেয়েরা অপেক্ষা করছে বাবার, আর বাবারও তো প্রাণ সেই ছেলে মেয়েদের প্রতি। রয়েছে তাই মাঝি জীবনের ঝুঁকি নিয়েও সেই ছেলে মেয়েদের সঙ্গে বিবির সঙ্গে মিলতে গেল। সুতা মজুর একটা নিঃশ্বাস ফেলে, অর্থাৎ যাক একটা নিশ্চিন্ত হলো, এতক্ষণেও যখন কোনো কিছু শোনা যায়নি তখন বোধহয় সে পৌঁছে গেছে। আবার সে মনে মনে ভাবে বাড়ি গিয়ে মাঝি তার বিবির মুখ দেখবে, সন্তান সন্ততিদের মুখ দেখবে, তখন সোহাগে আর কান্না, বিবি ভেঙে পড়বে মিয়া সাহেবের বুকে। সোহাগ মানে ভালোবাসা। এতদিন পরে যখন বিবিজান হয়তো মনেই করছে যে মাঝি আর বেঁচে নেই, সেই সময় যদি ফিরে আসে তখন কতখানি তার আনন্দ হবে, আনন্দের চোটে কান্নায় ভেঙে পড়বে। অনেক সময় আনন্দেও যে চোখের জল বেরোয়, সেই রকম কান্নায় বিবি ভেঙে পড়বে মিয়া সাহেবের বুকে। মিয়া সাহেব কে? মাঝি। আর মুখে কি বলবে বিবিজান মিয়া সাহেবকে? তখন সব কিন্তু কল্পনায় ভাবছে সুতা মজুর, মরণের মুখ থেকে তুমি বাঁচাইছ। সুতা মজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল। এ হাসি কিসের? অর্থাৎ মাঝির সৌভাগ্য, মাঝির আনন্দে সুতা মজুরের মুখে হাসি ফুটে উঠল। এই তো মানবিকতা বোধ, যে ধর্মেরই হোক না কেন, ধর্মকে বড় করে দেখায়নি বলেই সুতা মজুর এবং মাঝির কোনো নাম দেয়নি লেখক। কাজের মধ্যে দিয়েই তাদের পরিচয়। এরা সাধারণ মানুষ, এরা শান্তিকামী মানুষ, এদের মধ্যে পরস্পরের একে অপরের প্রতি কোনো বিদ্বেষ নেই। সুতা মজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল। আর মাঝি তখন কি করবে? যখন বিবিজান মরণের মুখ থেকে তুমি বাচ্চা আইছ এই বলে যখন ঝাঁপিয়ে পড়বে, তখন মাঝি কি করবে? মাঝি তখন বলে একটা আর একটা রঙিন কল্পনা, একটা মাঝির সুখের কল্পনা মনের মধ্যে জেগে উঠতে না উঠতেই ড্যাশ সেই সেটা মনেই মিলিয়ে গেল। কারণ তখনই সুতা মজুরের কানে এলো হল্ট, একটা কঠোর আদেশ, যেন কাউকে থামতে বলল। থক করে উঠল সুতা মজুরের বুক, বুট পায় কাড়া যেন ছুটাছুটি করছে, কি যেন বলাবলি করছে চিৎকার করে, ডাকু ভাগতা হ্যায়। সুতা মজুরের কানে এলো এইরকমই একটা কথা সবাই বলছে। সুতা মজুর গলা বাড়িয়ে দেখলো পুলিশ অফিসার রিভলভার হাতে রাস্তার উপর লাফিয়ে পড়ল। সমস্ত অঞ্চলটার নৈশ নিস্তব্ধতাকে, নৈশ মানে রাত্রি, অর্থাৎ রাত্রিতে যেন সব চারিদিকে থমথম করছে, সব থেমে আছে, কোনো আওয়াজ নেই, সেইটাকে কাঁপিয়ে দিল। কেন? দুবার গর্জে উঠল অফিসারের আগ্নেয়াস্ত্র। আগ্নেয়াস্ত্র মানে যে অস্ত্র দিয়ে আগুন ছোটে, অর্থাৎ রিভলভার। গুড়ুম গুড়ুম দুটো নীলচে আগুনের ঝিলিক, সেই আগুনের ঝিলিক দুটোও সুতা মজুর দেখতে পেল রিভলভারের মুখ থেকে, যা মুহূর্তের মধ্যে জ্বলে উঠল। উত্তেজনায় সুতা মজুর হাতের একটা আঙুল কামড়ে ধরে। তার মনে এখন প্রচণ্ড ভয়, প্রচণ্ড আতঙ্ক, নিজের জন্যে নয় মাঝির জন্য। সেই জন্যে এমন তার মধ্যে একটা উত্তেজনা যে নিজের আঙুলটাকেই সে কামড়ে ধরল, মানে উত্তেজনার একটা বাইরের প্রকাশ। এইভাবে লাভ দিয়ে ঘোড়ায় উঠে অফিসার ছুটে গেল গলির ভেতর, কারণ ডাকুটার মরণ আর্তনাদ সে শুনতে পেয়েছে। সেটাকে অফিসার, সুতা মজুর নয় কিন্তু, অফিসারের কাছে মাঝি হচ্ছে ডাকু, তার আর্তনাদ। আর্তনাদ মানে বিপদে পড়ে যে চিৎকার তাকে আর্তনাদ বলে, অর্থাৎ গুলিটা বিদ্ধ হয়েছে ডাকাতের বুকে, সেটা অফিসার জেনেছে। তাই তার কাছে যাওয়ার জন্য সে ঘোড়ায় উঠে ছুটে গেল সেদিকে। মরণ আর্তনাদ, সুতামজুরের বিহবল চোখে ভেসে উঠল মাঝির বুকের রক্তে তার পোলা মাইয়ার তার বিবির জামা শাড়ি রাঙা হয়ে উঠেছে। এতক্ষণ যে মাঝির সুখের কল্পনা, মাঝির সুখের যে চিন্তা সুতামজুরের চোখের সামনে মনের মধ্যে ভেসে উঠেছিল, এবার সেই দৃশ্যটা পাল্টে গেল। এবার কল্পনায় সে দেখতে পাচ্ছে যে যে পোটলাতে মাঝি বিবিজানের জন্যে ছেলে মেয়েদের জন্যে নতুন জামা কাপড় কিনে নিয়ে যাচ্ছে, তা মাঝির বুকের রক্তে লাল হয়ে উঠেছে, রাঙা হয়ে উঠেছে। মাঝি বলছে, কাকে উদ্দেশ্য করে বলছে? মাঝি যেন বলছে, এটা শুনতে পাচ্ছে না সুতামজুর, কিন্তু সুতামজুর কল্পনায় যেন শুনতে পাচ্ছে, মাঝি যেন সুতামজুরকেই উদ্দেশ্য করে বলছে, পারলাম না ভাই, আমার সাওয়ালরার বিবি শোকের পানিতে ভাসব পরবের দিনে, দুশ্মনরা আমারে যাইতে দিল না তাগো কাছে। মাঝি যেন সুতামজুরকে উদ্দেশ্য করেই বলছে, এই বিপদের দিনে, এই রকম একটা আতঙ্কের দিনে, ভয়ের দিনে, মাঝির একমাত্র শুভাকাঙ্ক্ষী ছিল সুতামজুর, তার সব দিক থেকে ভালো চাইছিল সুতামজুর, জাত ধর্ম ইত্যাদি রুদ্ধে উঠে এই মানবিকতা বোধই উভয়ের মধ্যে ফুটে উঠেছে। সেই মাঝি যেন মাঝির জন্যেই এতক্ষণ দুশ্চিন্তা আশঙ্কা করছিল, তাকে যেতে দিতে চাচ্ছিল না, তাই মাঝি যেন সুতামজুরের উদ্দেশ্যেই করুণভাবে বলে উঠল যে তাকে সে পারল না যেতে, বিবিজান বা ছেলে মেয়েদের সঙ্গে তার আবার দেখা হলো না। পরের দিন যখন পরবের দিন, পরব কথাটার মানে হচ্ছে বার্ষিক উৎসবকে, বছরে বছরে যে উৎসব পালিত হয় তাকেই পরব বলে, ঈদের পরব, অর্থাৎ ঈদটা বছরে একবারই আসে, সেই ঈদের পরব, ঈদের অনুষ্ঠানে সকলে আনন্দ করবে, একমাত্র মাঝির বাড়িতে মাঝির বিবি, মাঝির ছেলে মেয়েরা চোখের জলে ভাসবে। তাই মাঝি বলছে, দুশ্মনরা আমারে যাইতে দিল না গো তাদের তাগো কাছে। তাগো মানে কি? তাদের কাছে। দুশ্মন শত্রু, ওই পুলিশ অফিসারটা শত্রু নয়, শত্রু হচ্ছে পুলিশ অফিসারটা হুকুমের দাস, তাকে যা হুকুম করা হয়েছে সে তা করেছে, যন্ত্রের মতো সে কিন্তু দুশ্মন নয়। দুশ্মন হচ্ছে ওই যে তাদের আলাপ আলোচনায়, সুতামজুর এবং মাঝির এর আগে আলাপ আলোচনায় উঠে এসেছিল, নেতারা সব ওপরতলায় পায়ের ওপর পা দিয়া বৈশা থাকে, আর মরতে হয় আমরাই মরু, এই যে কথাটা বলেছিল, ওই নেতারাই হচ্ছে দুশ্মন। এরা এই সুতামজুর এবং মাঝির দুশ্মন নয়, এরা সমগ্র দেশের দুশ্মন, শত্রু, সমাজের দুশ্মন, মানুষের দুশ্মন, সমগ্র মানব জাতির এরা দুশ্মন। এরা বারে বারে দেশকে বিপদে ফেলেছে, এরা বারে বারে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে মানুষকে চরম দুর্ভোগের চরম সীমায় এনে ফেলেছে, এরা সমাজকে বারে বারে বিধ্বস্ত করেছে, ওই সেই নেতারা, এরাই হচ্ছে সমগ্র মানব জাতির দুশ্মন। তারাই মাঝির সঙ্গে তার বিবিজানের, তার সন্তান সন্ততিদের মিলতে দিল না, এই দুশ্মনেরা। সুতরাং এখানে দুশ্মন শব্দটা অফিসার নয়, ব্যাপক অর্থে ভাবতে হবে। মাঝি এবং সুতামজু এরা দুজনাই শান্তিকামী মানুষের প্রতীক, এরা হিন্দু হোক মুসলমান হোক এরা শান্তি চায়, এরা পরস্পর একসঙ্গে স্নেহ ভালোবাসা দয়া মায়া বন্ধুত্ব আন্তরিকতা নিয়ে একসঙ্গে বাস করতে চায়। এই রকম যেসব মানুষ থাকে, যারা জাত ধর্মের বাইরে গিয়ে মিলেমিশে একসঙ্গে বাস করতে চায়, তাদেরই প্রতীক হচ্ছে সুতামজুর এবং মাঝি। এবং এই যে পরস্পরের কয়েক ঘন্টার আলাপে তারা যে দুটো ভিন্ন ধর্মের হয়েও পরস্পরের ভালোবাসার বন্ধনে তারা একটা আত্মীয়ের মতো হয়ে উঠল, এইটাই তো গল্পকথক দেখালেন, এটাই মনুষ্যত্ব, এটাই মানবিকতা বোধ। আর সেই মনুষ্যত্ব বা মানবিকতা বোধকে সম্মান জানাতেই আদাব কথাটার যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। আদাব শব্দটা যে একবার মাঝির মুখ থেকে, একবার সুতা মজুরের মুখ থেকে উচ্চারিত হলো, দুজনার সেই মনুষ্যত্বকে তারা সম্মান জানালো, সমগ্র মানব জাতির মনুষ্যত্বকে সম্মান জানালেন এই সম্ভাষণের মধ্যে দিয়ে লেখক। এই মনুষ্যত্বই বেঁচে থাকে মানুষের, এগুলো চলে গেলে মানুষ আর পশুর মধ্যে তো কোনো পার্থক্য থাকে না, এটাই দেখালেন সমরেশ বসু তার আদাব গল্প। আজ এখানেই শেষ করছি, প্রশ্ন দেব, প্রশ্নগুলো তোমরা অনুশীলন করবে। আগামী দিন আমি পরের একটা কবিতা পড়াতে পারি বা কিছু প্রশ্ন উত্তর আলোচনাও করতে পারি।